পলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার আমরা উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা নিশ্চয়ই অবগত রয়েছি, নতুন দর্শকদের জন্য অবগত করব যে অনুষ্ঠানে গত মাদানী মুজাকারাগুলোতে যে আলোচনা হয়েছে, মিলচনা দামত বরকাত উমরা আলিয়া যে বিষয়বস্তুগুলো, আলোচ্য বিষয়গুলো নিয়েছেন, তার উপর আমরা বিশেষ কিছু আলোচনা করে থাকি। তো আজকেরও ইনশাআল্লাহ তাআলা কিছু বিষয় আমরা নিয়েছি। এর মধ্যে রয়েছে ইস্তেকামাত, যেটা রয়েছে ধীরতা বলতে পারি, অবিচল, অটলতা বলা যেতে পারে। এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই এর নামাজের ব্যাপারে আমরা কিছু শুনব ইনশাআল্লাহ। পাশাপাশি একটি রোগ সম্পর্কেও আলোচনা ছিল, আমরা সেই রোগ সম্পর্কে জানব। আর বাইরের খাবারের ব্যাপারে আমরা কিছু আলোচনা আজকের করব ইনশাআল্লাহ তাআলা, যে বাইরের খাবার খাওয়া আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। সোশ্যাল মিডিয়া আমাদের ছাত্রদের জন্য, যারা শিক্ষানিবিশ রয়েছে তাদের জন্য কতটুকু জরুরি অথবা ভয়ঙ্কর, অথবা তাদের কি করণীয়, এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে রয়েছে আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারা থেকে। শুরুতেই আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কারণ হাদিস শরীফে রয়েছে নিয়তুল মুমিনী খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিমিত্তে অনুষ্ঠানে ইলম ও হিকমতের বাণী আমরা দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো আমরা নিজে শিখব, অন্যের নিকট পৌঁছাবো, নিজে আমল করব, অন্যকে আমলের জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ তাআলা। আমরাও নিয়ত করছি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নিজে আমল করার নিয়ত ইনশাআল্লাহ তাআলা, যা কিছু সম্ভব আল্লাহ চাহে তো বয়ান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আমি এর জন্য দামত বরকাত মানে আলিয়ার লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর দুই নম্বর পৃষ্ঠের মধ্যে আল ফেরদাউস পঞ্চম খণ্ড 375 নম্বর পৃষ্ঠার মধ্যে থেকে একটি হাদিসে পাক নকল করেছেন, যে নবী করিম রাউফুর রহিম রসুলে আমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একজন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটি পদার্পণে, প্রত্যেকটি অধ্যায়ে মানুষের অবিচল, অটলতা, ধীরতা, ইস্তেকামাত খুবই জরুরি হয়ে থাকে। যেই কাজটি করি না কেন, হোক আমি চাকরি করি না কেন, হোক ব্যবসা করি না কেন, যেই কাজই করি না কেন, ওই কাজটি দৃঢ়তার সাথে যদি করা হয় তাহলে এই কাজ আমাদের জন্য আসানির সাথে হয়ে যাবে। আর যদি দৃঢ়তার সাথে করা না হয় তাহলে এই কাজটি আসানির সাথে হওয়াটা মুশকিল হয়ে যাবে। পাশাপাশি ইবাদতের মধ্যেও রয়েছে অটলতা, ইবাদতের মাঝেও রয়েছে ইস্তেকামাত। কোরআনুল করিমের মধ্যে, হাদিসে কারিমার মধ্যে অসংখ্য জায়গায় ইস্তেকামাত শব্দ ব্যবহার হয়েছে। ইস্তেকামাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, যে আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমরা দৃঢ়তার সাথে থাকব, দৃঢ়তার সাথে কাজ করব, দৃঢ়তার সাথে আমল করব। যথারীতি আমাদের সাথে মুনার ভাই রয়েছেন, আজকেরও আমরা ইনশাল্লাহ আসুন মুনার ভাই থেকে শুরুতেই যাব। ইস্তেকামত সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব আমির আলোচনা দামাত বরকাতুন আলিয়া যে বয়ান করেছেন সেই বয়ানের রশ্মিতে। জি মুনার ভাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেন যে মাদানী মুজাকারার মাদানী ফুল শ্রবণ করে নিজের জীবনকে সাজানোর পাশাপাশি সেই মুজাকারার জামিলুল সুন্নাতের মাদানী ফুল তারই আলোকে নেকির দাওয়াত উপস্থাপন করার। আজকে যে বিষয়টি, যে ইস্তেকামাত, এটা বাংলা আমরা এটাকে বলতে পারি অবিচল, অটল, দৃঢ়তা, স্থায়িত্ব। অর্থাৎ কোন কাজকে সর্বদা নিয়মিত করা,
নিয়মিত আদায় করতে হবে।
এটা যে কোনো কাজ হোক, যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তো সেই হিসেবে আমির আল সুনাত বলেছেন নেকির কাজে ইস্তেকামাত, স্থায়িত্ব, এটা অনেক বড় সৌভাগ্য।
জি,
মনে রাখতে হবে স্থায়িত্ব এটা অর্ধেক সাফল্য।
আচ্ছা,
একটি কাজ করব এটা কখনো খুব বেশি করলাম, আবার কখনো নেই। তো এর থেকে নিয়মিত কন্টিনিউ করে যাওয়া,
হাদিসে পাকের মধ্যে আছে না যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে।
যে তো এই বিষয়টা যে করে যাওয়া, তো এটা অনেক মহৎ একটি বিষয়, আর এটাকে বলা হয়েছে যে অর্ধেক সাফল্য। কারণ যদি নিয়মিত কেউ না করে, আমরা জানি যে খুব কঠিন শিলা পাথর, সেটার মধ্যে যদি বিন্দু বিন্দু পানি পড়তে থাকে, একসময় সেটা ক্ষত হয়ে যায়,
ক্ষত হয়ে যায়।
ঠিক তেমন নেকির কাজ অল্প অল্প করে যদি নিয়মিত করা হয়, তাহলে এক সময় সেটার মধ্যে মনও লেগে যায়, পাশাপাশি সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেখা দেয়,
দেখান, বরকত দিয়ে দেন।
এই জন্য বর্ণিত রয়েছে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা,
কারামত হচ্ছে অগ্রগামী।
জি, স্থায়িত্ব, দৃঢ়তা, এটা কারামত থেকে অগ্রগামী। তো এর কারণ হলো, কারণ আমির আল সুন্নাহ খুব সুন্দর বলেছেন
জি,
যে কোনো কাজ নিয়মিত স্থায়িত্বের সাথে করা, এটা নফসের জন্য খুবই কষ্টকর। এটা নফসের জন্য খুবই কষ্টকর। যেই কাজে স্থায়িত্ব পাওয়া যায় না, সে কাজ এর বিষয়ে আমাদের কি করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। শীতকালে কারো যদি পূর্বে তাহাজ্জুদের অভ্যাস থেকে থাকে, তাহলে শীতকালে তার জন্য একটু পরীক্ষা,
পরীক্ষা
যে গভীর রাতে ঠান্ডা পানি রুজু করা
উঠতে হবে।
এখন আমরা জানি যে যখন কষ্টের সাথে ঠান্ডা পানিতে উজু করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবে,
দ্বিগুণ সওয়াব দান করবে।
এখন একদিকে তাহাজ্জুদের ফজিলত, অপর দিকে দ্বিগুণ সওয়াব, আর অপর দিকে নফসের বাধা। যে শীতের মৌসুম গেলে তোমার আমলগুলো আবার পুনরায় চালু করিও,
এখন বন্ধ রাখো,
এখন বন্ধ রাখো, ঘুমো তো ইবাদত, এখন কি
ঘুমো
ইবাদত। এইভাবে আমাদেরকে অনেক সময় যে নফস কি করে থাকে,
ঈশার নামাজে জামার সাথে আদায় করলো,
জি,
আর ফজরের নামাজে জামাতের সাথে আদায় করলো,
পুরো রাতই ইবাদত,
ইবাদত করলো।
তো এখন দেখা যায় যে নফসের জন্য কষ্টকর বিধায় একটা কাজকে কন্টিনিউ চালিয়ে যাওয়া, তো সেটা খুবই কষ্টকর। আর নফসের জন্য সেটা যেটা কষ্টকর, এটা সহজে আমাদের বুঝতে হবে সেই কাজটি আল্লাহ তাআলা দরবারে অধিক মকবুল।
সুবহানাল্লাহ।
নরমালি দেখেন মিষ্টি খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন খাওয়া সুন্নতে
মুবারাকা।
আচ্ছা, তো এখন এই মিষ্টি খাওয়ার ক্ষেত্রে, মিষ্টান্ন যদি খাওয়ার ক্ষেত্রে, আমাদের কিন্তু নফস তেমন বাধা দেয় না, কিন্তু সুন্নত আদায় হচ্ছে। আপনি খেজুর খান, খুরমা খান, বা মিষ্টি জাতীয় শরবত খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত, দুধ খাওয়া,
কারো যদি ডায়াবেটিস থাকে
আঙ্গুর খাওয়া,
মিষ্টি চলে আসে,
জি,
বলে আরে সুন্নত খেয়ে নাও।
তো দেখা যায় যে বিভিন্ন বাহানা বা অজুহাতে হলেও আমরা খেয়ে নেই। আচ্ছা, ভালো নেই, এটা ইবাদত হবে নিঃসন্দেহে,
অবশ্যই,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, তো গভীর রাতে ঠান্ডার মধ্যে উঠে নামাজ পড়তেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা তো সুন্নতে মোবারক আমাদের জন্য,
জি,
তো সেটা তো আমাদের নফস তো বাধা দেয়। তো দেখা যায় কিছু সুন্নতের ক্ষেত্রে আমাদের অজান্তে আমরা করে ফেলি, এটার ক্ষেত্রে তেমন বাধা নেই, কিন্তু কিছু কাজ রয়েছে যেটার মধ্যে অধিক সাফল্য, অধিক কল্যাণ এবং আল্লাহ তাআলা অধিক নৈকট্য পাওয়ার জন্য উপযোগী, তো সেই কাজ নফস বাধা দেয়। তো এই জন্য বলা হয়েছে যে স্থায়িত্বের সাথে নিয়মিত পড়া, একদিন খুব 10 রাকাত 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, পরের দিন রাত্রে ঘুম প্রয়োজন নেই। আমার নিয়মিত পড়তে থাকি, দুরাকাত পড়ে, কমপক্ষে দুরাকাত পড়ি। আচ্ছা, এটা একটা তাহাজ্জুদের একটা উদাহরণ দিচ্ছি, এই জন্য যেখানে বলা হয়েছে নফসের জন্য যে কাজটা কঠিন, এতে অনেক বিষয় রয়েছে। কেউ নিয়ত করে যে আমি ফজর থেকে নামাজ আরম্ভ করবো, মানে নফস এবং শয়তান তারা অপকৌশল অবলম্বন করে অনেক। তারা বান্দাকে নিয়ত করা যে ফজর থেকে পড়বো, অথচ ফজর নামাজ আর ঈশার নামাজ একজন মুসলমানের জন্য খুবই কষ্টকর হয়, কিন্তু যে মুসলমান মুমিন সে এটা আদায় করতে পারে। কিন্তু যাদের মধ্যে মুনাফিকির বৈশিষ্ট্য রয়েছে বিদ্যমান বা আলামত কিছু রয়েছে, তাদের জন্য এই টাইমে নামাজ পড়া খুব কষ্টকর। আচ্ছা, আর যারা মুমিন রয়েছে তারা তো আল্লাহর নৈকট্যর জন্য নিজেকে পেশ করে দেয়, তারা তো এটাকে স্বাচ্ছন্দ্য করে নেয় যদিও কষ্ট, কারণ তারা তো জানে যে নফসের বিরোধিতা করার মধ্যেই আল্লাহ তাআলার নৈকট্য। তো নিয়াত করে কোন জায়গা থেকে? ফজরের ওয়াক্ত থেকে। তো ফজর ওয়াক্ত থেকে তো পরের দিন দেখা যায় ফজর নামাজ পড়া হয় না। আচ্ছা, আরেকদিন আগামীকাল আবার ফজর থেকে নিয়ত করে, তো দেখা যায় ফজরের কথা বলে বাকি চার ওয়াক্ত নামাজও সে পড়লো না,
পড়লো না।
আচ্ছা, এটা এটা এখানে শয়তান ওই ধ্যান ধারণার থেকে আমাদের দূরে সরে রাখে, বাকি ওয়াক্ত নামাজও তো ফরজ।
প্যান্ট ভালো নেই,
জি,
আগামী দিন থেকে পড়বো, অথচ প্যান্ট চেঞ্জ করলেই
হয়ে যায়,
হয়ে যায় কিন্তু।
তো এইভাবে যদি কেউ বলে, বন্ধু বান্ধব বলে যে তোমার পোশাক স্টাইলটা ভালো না, তো সে তাৎক্ষণিক কিন্তু চেঞ্জ করে অনুষ্ঠানের জন্য, কিন্তু নামাজের জন্য অজুহাত যে পোশাক ভালো নেই। তো যাই হোক, আমাদের বিষয়টা দেখতে হবে যে স্থায়িত্ব, ইস্তিকামত, এটা আমরা নিয়মিত যে কাজগুলো রয়েছে নেকির কাজ করে যাব। আর মনে রাখতে হবে যে নামাজ আর আল্লাহ তাআলার ইবাদত তাসবিহ তাহলিল অনেকে জজবার কারণে, অধিক আগ্রহের কারণে অনেক অজিফাও আরম্ভ করে পড়া। কোরআন হাদিস থেকে যে নির্ধারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নতে মুবারাকা আরম্ভ করে, কিন্তু কিছুদিন পরে সেটা আর খবর থাকে না,
করতে পারে না।
জি, তো দেখা যায় একদিন খুব বেশি পড়া হলো, আরেকদিন ওজিফা নেই,
ওজিফা পড়াই।
তো এমন যাতে না হয়, কেউ মা বাবার ফজিলত পড়ে খেদমত আরম্ভ করলো, আর এই জজবা দেখা যায় শীতের মধ্যে, এখন মা বাবা এখন বৃদ্ধ অবস্থায়, কত মানুষের ঘরে মা বাবা রয়েছে, তো তারা এই শীতের মধ্যে ইবাদত করতে কষ্ট হয় কিনা, ওযু করতে কষ্ট হয় কিনা, তাদের কি গরম পানির প্রয়োজন আছে কিনা, এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো তদারকি করা, দেখা, এটাও যেন নষ্টের জন্য কষ্টকর। তো সন্তানদের মধ্যে সেই কাজটা করা, আচ্ছা, তো এই কাজটা নিজে করলো, নিজের সন্তানদেরকে বললো যে আমার বৃদ্ধ পিতা মাতার কোনো কষ্ট হয় কিনা, ঘরে তার স্ত্রীকে বললো। তো এইভাবে দেখা যায় যে আজকের যে বিষয়টা, স্থায়িত্বের বিষয় আমির আলোচনা করেছেন, সেই বিষয়টাকে আমরা ইবাদতের মধ্যে যদি নিয়ে আসি, এই ইবাদতের মধ্যে আমাদের যে কষ্টকর বিষয়গুলো রয়েছে সেটাকে দূর করার জন্য একে অপরকে সহযোগিতা করা, তাহলে দেখা যাবে যে আমাদের এক সময় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সহজ হবে,
সহজ হবে
ইবাদতের মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে মনকে লাগিয়ে দিতে পারলো, ইবাদতের মধ্যে রয়েছে হালাল রুজিও রয়েছে। আজকে এক ব্যক্তি খুব জজবা আগ্রহ সাথে খৌফে খোদা, খোদা ভীতি, সওয়াবের জন্য, সওয়াবের জন্য কি করলো, সে এই হালাল রুজি আরম্ভ করলো। আচ্ছা, তার খরচ এখন কম, তো আল্লাহ তাআলা তো কোরআন কারিমের বিষয়বস্তু রেখেছেন যে আমাদের জান মাল সম্পদ, তার সন্তান সন্ততি স্ত্রী, এগুলি যে পরীক্ষা করবে। এখন কিছুদিন হালাল রুজি দেশ খুব ভালোভাবে চলা আরম্ভ করলো, এরপরে যখন দেখা গেল হয়তো পরীক্ষা বলবো বা নিজের কোনো গাফিলতির কারণে, নিজের কোনো অপরাধের কারণে আমাদের কাছে পরীক্ষা চলে আসলো। আচ্ছা, তো এইভাবে দেখা যায় এখন তার খরচ বেড়ে গেল, এখন সে হালাল হারামের আর কোনো তোয়াক্কা করছে না, হালাল হারামের দিকে তার কোনো দৃষ্টি নেই, এখন শুধু টাকা আসলেই হবে,
টাকা আসলেই হবে।
তো এই যে সে হালালের পথে যে স্থায়িত্বের সাথে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এর মধ্যে সে কি করলো, সে এখন আর সেই কাজের মধ্যে অটল নেই,
অটল নেই,
তো সেখানেও তার স্থায়িত্বের প্রয়োজন রয়েছে,
স্থায়িত্বের প্রয়োজন।
তো কেউ জ্ঞান অর্জন করা আরম্ভ করলো, আচ্ছা, জ্ঞান অর্জনের মধ্যে প্রথম তো সবক বলে অধ্যায় বলে সহজ পড়া, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে,
প্রথম
মাদ্রাসায় পড়লো, জি,
অ্যাগ্রেসিভ থাকে যে আমি কাজটা করব, আমি পড়বো, আমি আলিম হব, আমি এটার মধ্যে ইস্তেকামত যাতে পাই, সেই চেষ্টা করা হয় না কিন্তু,
জি না।
মানে কারো আমি মাদানী কাফেলার ইসলামী ভাইদের সাথে কথা বলতেছিলাম, তো এক ইসলামী ভাই জামিয়াতের মধ্যে নিয়ে পড়তো,
জি,
তো হঠাৎ করে পড়া ছেড়ে দিছে, তো আমি ওকে আবার বললাম যে তুমি আবার ভর্তি হও, তো বললেন যে হুজুর আমার পড়া ভালো লাগতেছে না, মানে মনে রাখতে পারতেছি না অথবা তার প্রতি মন লাগাইতে পারতেছি না।
এখন এই যে বিষয়টা দেখেন, তো এই যে ছাত্র বা কোরআনে হাফেজ
এরকম অনেকে আছে,
বা স্কুল কলেজ ছাত্রদের মধ্যে অনেকে, তো এখন দেখতে হবে যে ভালো কাজ কিনা। এটা তো ভালো কাজ নিঃসন্দেহে যেটা হবে ভালো নেই সেটা সাও হবে। তো আমি যদি স্থায়িত্বের সাথে এগিয়ে যাই সাও তো পাবো
অবশ্যই।
আর নাজাদের উসিলা যে এই ডিপার্টমেন্টে আমাকে সর্বোচ্চ ডিগ্রি নিলে যে আমি কামিয়াব হবো এটা তো জরুরি নয়। আমি চালিয়ে যাই, আমি রাস্তার মধ্যে থাকি, ইনশাল্লাহ গন্তব্যস্থলের সময় পৌঁছে যাব। তো এক্ষেত্রে মেসেজ এটাই যে সকলের যে যে কাজের মধ্যে থাকে, কারো ঘরের মধ্যে পারিবারিক অশান্তি, ঘরের বিভিন্ন সদস্যকে মেনটেন করা তা সম্ভব হচ্ছে না, মাকে বুঝালে বোন নারাজ, বোনকে বুঝালে স্ত্রী নারাজ, স্ত্রীকে বুঝালে মা বোন নারাজ ইত্যাদি, পারিবারিক প্রবলেম কিন্তু আমাদের ম্যাক্সিমাম ঘরের মধ্যেই আছে। তো এই ক্ষেত্রে যে বুঝায় সে অনেক সময় কি হাল ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায়
যার মাথা আছে তার ব্যথা থাকবেই।
জি, তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমির আলী সুন্নতের এই আদর্শটা দেখা। কেউ যদি মাদানী মুজাকারা দেখে আর সূক্ষ্ম ভাবে খেয়াল করে, আমির আলী সুন্নত একই নেকির দাওয়াত প্রতিদিন মুজাকারা আরম্ভ করার সময় এটা বলতেই থাকে। তো এটা তো এমন কখনো আমির আলী সুন্নত বলে না যে আমি তো একবার বলে দিয়েছি এটার উপর কেন আমল করেন না। না, তার যে কথা যে এই এটা নেকি দাওয়াত, আমি যত দিন বলতে থাকবো যতবার বলতে থাকবো আল্লাহ তাআলা আমাকে নেকি দান করবে, তাহলে আমি কেন এটা থেকে বিরত থাকবো। সেই জন্য আমাদের নেকির মধ্যে পারিবারিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, সেটাকে সাওয়াব নিয়ে বোঝানো, সুন্নতের রঙে রঙিন করা বা যে কোনো ইবাদত আমরা করি সেটার মধ্যে স্থায়িত্বের জন্য চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা আর এ থেকে কখনো ফিরে না যাওয়া।
জি, কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে যারা মনে প্রাণে ঘোষণা করে, আল্লাহ আমাদের প্রভু, এবং তারা একথার উপর অবিচল থাকে, অটল থাকে, ইস্তেকামাতের সাথে থাকে, নিঃসন্দেহে তাদের নিকট ফেরেশতা অবতরণ করে বলতে থাকে তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাও করো না, বরং জান্নাতের সেই সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে, আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা কিছুই চাইবে আকাঙ্ক্ষা করবে তার সবকিছুই পাবে, এসব সেই আল্লাহর পক্ষ হতে মেহমানদারি হিসেবে পাবে যিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান। অপরাগ থেকে আসছে যে আপনাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনই দিনের পথে অবিচল থাকো। তো এই যে আপনার দিনের পথে অবিচল থাকা, নেকির পথে অবিচল থাকা, মহান রব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন কারিমের মধ্যে যে বাণীগুলো দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে জীবনকে অতিবাহিত করা, যদি ভুল হয়ে যায় নিজেকে সেই ভুল থেকে ফিরিয়ে নিয়ে আসা, তওবার উপর ইস্তেকামাত থাকা।
জি,
এটা কিন্তু মূল একটা বিষয়। আমরা গুনাহ করে থাকি, গুনাহ মানুষ, আমরা মানুষ বাশার, তো সেক্ষেত্রে গুনাহ হতেই পারে। তো গুনাহ হওয়ার পরে সেখান থেকে তওবা করে এই তওবার উপর ইস্তেকামাত থাকা, অটল থাকা, এটাও কিন্তু অনেক একটা ভাগ্যের ব্যাপার, যেটা যার প্রতি আল্লাহ তাআলা দয়া হয় তিনিই কেবল পারেন যে গুনাহের প্রতি বিরত থেকে ইস্তেকামাতের সাথে নেকির কাজ করে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
আমিন।
মোট কথা হচ্ছে যে আমরা যেই কাজই করি না কেন, কাজের প্রতি ইস্তেকামাত আমাদের থাকতে হবে, ধীরতা থাকতে হবে, দিনের পথে অবিচল থাকতে হবে আমাদেরকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে হুকুম আহকাম রয়েছেন তার প্রতি আমাদের অবিচল অটলতা থাকতে হবে। যে ইবাদত বন্দিগি করি, যেই কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়, কেউ যদি আওয়াবিনের নামাজ আদায় করে, কেউ ইশরাক চাষ্টের নামাজ আদায় করে, কেউ দৈনন্দিন কিছু ওয়াজিফা পালন করে থাকে, তো তার উচিত এই ওয়াজিফাগুলো, এই নামাজগুলো, এগুলো কেউ আছে নামাজের পরে সুন্নতে কাবলিয়া, সুন্নতে বাদিয়া, নফল নামাজ এগুলো আদায় করে থাকেন, তো তার উচিত হচ্ছে এইগুলো পাঠ করতে থাকা, এগুলো আদায় করতে থাকা, এগুলো ইস্তেকামাতের সাথে ধীরতার সাথে কন্টিনিউ করা। একদিন বাদ দেয়া, একদিন পড়া, একদিন বাদ দেয়া, একদিন পড়া, আবার কিছুদিন বাদ দেয়া, কিছুদিন পড়া, এরকম না করে আমল কম করুন কিন্তু এটা ধীরতার সাথে, ইস্তেকামাতের সাথে, স্থায়িত্বের সাথে, অটল অবিচলের সাথে এটা করা উচিত আমাদের।
আমির আলী সুন্নত বলেন যে যখন কাজটা ছুটে যায় বা এরকম, তখন পুনরায় আবার সেই কাজটাকে বিনয়, নম্রতা, ইখলাসের সাথে আরম্ভ করে দেওয়া, আর দোয়া করতে থাকা। আর কি করা, যে বুজুর্গানের দিন নেক ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করা, তো নেককারদের যখন জীবনী অধ্যয়ন করা হবে তখন তাদের জীবনের এক একটা দিক যখন আলোচনা করা হবে তখন দেখা যাবে তাদের মধ্যে কত অটল অবস্থা ছিল, তারা অবিচল কত ছিল এবং তাদের কাজে কত স্থায়িত্ব ছিল। তো ইনশাল্লাহ এইভাবে আমাদের স্থায়িত্ব অর্জিত হবে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যাপারটা আমিনুল সুন্নাহ বলেছিলেন যে দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতে রাতে। তো আমিনুল সুন্নাহ বললেন যে আধো এটা তো সম্ভব না, এটা কিন্তু গোসে পাকের কারামতের মধ্যে সারা মধ্যে, কিন্তু 1000 রাকাত নফল নামাজ পড়া এক স্বাভাবিকভাবে এটা সম্ভব না, কিন্তু এটা তার কারামত। কিন্তু তিনি এর প্রতি অবিচল থাকতেন, অটল থাকতেন এবং কন্টিনিউ আমলটি চালিয়ে যেতেন। এক্ষেত্রেও আমাদের গোসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে যে আমরা যা কিছু আদায় করি না কেন, কাউকে আমরা দান খয়রাত করব, মসজিদে দান করব, অথবা জুমার দিন সামনে থেকে মসজিদে বক্স চলে যায়, আমার পকেট খালি, নতুন জামা পরে আসছি, পকেটে কিছু নিয়ে আসি না, ইস্তেকামতের সাথে ধীরতার সাথে আমরা কিছু না কিছু পকেটে নিয়ে আসি এবং দান করতে থাকি, কম হোক তারপর আমরা দান করতে থাকি, এবং যে ইবাদত বন্দিগি আমরা করে থাকি দুরুদে পাক পাঠ করার জন্য আমরা করতে পারি। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল, গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে যদি আমরা ইস্তেকামত পেতে চাই তাহলে নিজের আমলের মুহাসাবা, এটা হচ্ছে আপনার কি বলা হয় পরিসংখ্যান নেয়া, যে আমি কি আমল করছি, আমি প্রতিদিন দৈনন্দিন কি আমল করছি। সেজন্য আমি রসুল দামাত বরকাতুল আলিয়া মুসলিম উম্মার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা গিফট দিয়েছেন, তা হচ্ছে ইসলামী ভাইদের জন্য, পুরুষদের জন্য 72 মাদানী ইনআমাত এবং মহিলাদের জন্য, ইসলামী বন্ধের জন্য 63 মাদানী ইনআমাত। এর মধ্যে এটা দৈনিক পাঠ করতে হয়, দৈনিক যদি কেউ পাঠ করে, দৈনিক পাঠ করে এর মধ্যে 30টি ঘর রয়েছে, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো দৈনিক এই ঘর পূরণ করতে হয় আপনার নিজের আমল নিজে কাছে এটা পূরণ করা। ওখানে লেখা আছে আপনি কি আজকের 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কিনা। তো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন তাহলে ওখানে টিক চিহ্ন দিবেন, না হলে গোল চিহ্ন দিবেন, জিরো লাগাবেন। মাস শেষে আপনি দেখতে পাবেন যে আপনি এই মাসে কতদিন নামাজ আপনি পড়লেন, কতদিন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন, প্রথম কাতারে আপনি নামাজ আদায় করলেন, এভাবে করে দুরুদ শরীফ পাঠের জন্য ই রয়েছে, এভাবে 72টি প্রশ্ন রয়েছে। প্রশ্নের জবাবগুলো যদি আমরা দৈনিক ঘুমানোর আগে কমসে কম একবার দিয়ে ঘুমাই, ইসলামী বোনেরা মহিলারা 63টি প্রশ্নের জবাব যদি আমরা ঘুমানোর পূর্বে দিয়ে ঘুমাই, তাহলে আশা করি আমাদের আমল যেটা আছে এই আমলের প্রতি আমাদের দৃঢ়তা হবে, ইস্তেকামত হবে, পাশাপাশি আমাদের আমল আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী নামাতের উপর আমল করা তৌফিক দান করুক। মাদানী নামাত আমরা সংগ্রহ করতে পারি মাক্তাবাতুল মদিনা থেকে, আমরা 2 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারি। আর এছাড়া যাদের হাতে মোবাইল রয়েছে অথবা ট্যাবলেট পিসি রয়েছে তারা www.dawatislami.net এর মধ্যে ভিজিট করে, বুকস লাইব্রেরি রয়েছে বাংলা সিলেক্ট করলে এখানে অনেকগুলো বাংলা কিতাব আপনারা দেখতে পাবেন, এবং এই কিতাবের মধ্য থেকে এই 72 মাদানী নামাত কিতাবটি অথবা 63 মাদানী নামাতটি আপনারা ডাউনলোড করতে পারবেন, পিডিএফ রিডার দিয়ে পড়তে পারবেন। অথবা আরেকটি অপশন রয়েছে প্লে স্টোরে, যারা স্মার্টফোন ইউজ করে থাকি আমরা, প্লে স্টোরে মাদানী ইন আমাত নামে একটি সফটওয়্যার রয়েছে, যেটা দৈনন্দিন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে যারা মোবাইল ফোন ইউজ করে আমরা পূরণ করতে পারবো, আপনাকে প্রশ্ন করবে এবং আমরা জবাব দিতে পারবো। ইংলিশ এবং উর্দু ভার্সন রয়েছে, আমরা ইংলিশটা পূরণ করতে পারবো, বাংলাটা অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা মাদানী নামাত নামক সফটওয়্যারটা আমরা আমাদের স্মার্টফোনে রাখতে পারি এবং এটার উপর আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমরা আরো একটু আলোচনার দিকে যাব, যেটা একটা রোগ সম্পর্কে আলোচনা করেছিলেন মনোয়ার ভাই, আলসার সম্পর্কে, ওয়ালিসুনা দামাত বরকাতুন আলিয়া। তো আলসার এটা কি জন্য হয়ে থাকে সেজন্য কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিয়েছিলেন। তো আলসার যে হয়ে থাকে আমাদের, আলসার বলা হয় পেটের মধ্যে জ্বালা পোড়া করা, পেটের মধ্যে ক্ষত হয়ে যাওয়া, আপনার জখম হয়ে যাওয়া খাদ্য নালীর মধ্যে। তো এই জায়গাগুলোতে যখন আলসার হয় তখন পেটের মধ্যে খুব সমস্যা হয়ে থাকে, গরম খাবার এবং গ্যাসের কারণে বিশেষ করে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। বেশি মরিচ খেলেও, মরিচ জাতীয় ঝাল জাতীয় বেশি খাবার খেলেও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের আলসার রয়েছে, যাদের এই রোগ রয়েছে, যাদের ধরা পড়ে গিয়েছে আলসার, পেটে জ্বালা পোড়া হচ্ছে, পেটে ক্ষত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। এ থেকে বাঁচার জন্য আমিরুল মুমিনীন দামাত বরকাতুন আলিয়া একটি রুহানি চিকিৎসাও দিয়েছেন। আর সেটা হচ্ছে ফজরের সুন্নাত নামাজ প্রথম রাকাত সুরা ফাতিহা পাঠ করার পরে সুরা আল আমনাসহ পাঠ করব, এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পরে সুরা ফিল পাঠ করব। এইরকম আমরা পাঠ করতে থাকলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আলসার রোগ থেকে নাজাত হবে, এবং অন্যান্য সময় মাঝে মধ্যে অন্য সুরা দিয়েও পড়তে পারবেন, কিন্তু যাদের এই রোগ রয়েছে তারা এভাবে যদি আমল করা হয় ইনশাআল্লাহ তাআলা এই রুহানি চিকিৎসার প্রতি যদি আমল করা হয় আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সোহেব ভাই আমাদের সাথে রয়েছেন, আসুন আমরা কিছু কালাম শ্রবণ করি যাতে আমাদের ঈমানি চেতনা জাগে, আসুন।
সাল্লাল্লাহু আলাইহি কায়া ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله پڑھیے صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عشان আমরা সকলে কালামের মধ্যে শামিল হয়ে যাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলাল্লাহ, গায়াকা ইয়া হাবিবাল্লাহ, তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি, তুমি যে দোনো আলমে সরদার ইয়া রাসূলাল্লাহ, তুমি যে দোনো আলমে সরদার ইয়া রাসূলাল্লাহ। সকলের লাশে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই দরুদি আর্তকে হো নাই, পৃথিবীর যে দিকে তাকাই দরুদি আর্তকে হো নাই, তুমি যে দোনো আলমে রহমতিয়া রাসূলাল্লাহ, তুমি যে দোনো আলমে রহমতিয়া রাসূলাল্লাহ, তোমারি যাই হাজারো হাজ মদিনায়, ইয়া রাসূলাল্লাহ ওয়া পায়া হাবিবাল্লাহ, যখন হবে তোমার দিদার নিদ হবে আমার, আমার স্বপ্নে এসোনা মদনী মদিনেওয়ালে, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো না মদনী মদিনেওয়ালে, তোমারি রোতে যাই হাজারো হাজি মদিনায়, আমাকে ইয়ো ডেকে না শুদ একবার ইয়া রাসূলাল্লাহ, আমাকে ডেকে না শুদ একবার ইয়া রাসূলাল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। হাশরের দিন যেনো পাই তোমারি কদম তলে ঠাই, ইয়া রাসূলাল্লাহ ওয়া পায়া হাবিবাল্লাহ, শরীর দিন যে নো পাই তোমারি পদম তলে ঠাই, তুমি ছাড়া যে কে হো নাই গো আমার ইয়া রাসূলাল্লাহ। আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজে মহশর, হে নবী তুমি ভুলো না মদনী মদিনেওয়ালে, হাশরের দিন যেনো পায় তোমারি কদম
তলে টায় তুমি ছাড়া কে হো নাই গোয়া
আল্লাহ তাআলা আমাদেরকেও ইস্তিকামাতের সাথে ধীরতার সাথে আমাদেরকে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাহিদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দৃঢ়তার সাথে দিলের মধ্যে রাখার তৌফিক দান করুন। এই প্রিয় নবীর ভালোবাসাই আমাদেরকে একদিন জান্নাতে নিয়ে যাবে, কবরে আজাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাচ্ছি, যা আমাদের এখন মনোর ভাই সামনে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এরপরে আবার আলিম পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষাগুলো হচ্ছে। আর আপনার অনেক ইসলামী ভাই ইসলামী বোনেরা পরীক্ষার্থী রয়েছেন, তাদের লেখাপড়ার এখন তোরজোর অনেকটা হয়ে গেছে, যেহেতু সামনে এক্সাম। যদিও কবরের এক্সাম সম্পর্কে আমরা উদাসীন, আল্লাহ তাআলা আমাদেরকে উদাসীনত্বকে বাঁচাক। সেক্ষেত্রে আমির সুন্নাতের যে গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল ছিল, সোশ্যাল মিডিয়া ছাত্রদের ব্যবহার ব্যাপারে তা আমির সুন্নাতের মতামতটা যদি আগে আমরা তুলে ধরি।
সোশ্যাল মিডিয়ার বিষয়ে তো অনেক কথাই রয়েছে। আমির সুন্নাত বিশেষ করে বলেছেন যে সোশ্যাল মিডিয়া শুধু ছাত্রদের নয়, বর্তমান প্রেক্ষাপটে প্রায় প্রতিটি ঘরের মধ্যে কোনো না কোনো সদস্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জড়িয়ে যাচ্ছে এবং এর ক্ষতিতে পড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিষয়টা আমিরুল ইসলাম বলেন যে এই বিষয়ে অভ্যস্ত নয় বা যার সোশ্যাল মিডিয়ার বিষয়ে আকর্ষণ নেই, মনোযোগ নেই, তো তাকে সেটার দিকে মনোযোগী না করা,
তাকে সোশ্যাল মিডিয়া না আসা,
জি না আসা, ধাবিত না করা। কারণ দেখা যায় এর মধ্যে উপকার তো রয়েছে কিন্তু অপকারের সংখ্যাটাই বেশি
বেশি।
কেন? যে একাকিত্বে নিজের মধ্যে যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহারের প্রবণতা থাকে, তো সেই সময় নফস শয়তানের ধোকার মধ্যে যদিও নেকির কাজ করা যায় কিন্তু দেখা যায় যে নফস শয়তানের প্ররোচনায় গুনাহের কাজটি বেশি করা হয়ে যায়। তো আমাদেরকে সোশ্যাল মিডিয়ার সেই ব্যবহার থেকে বাঁচতে হবে। আমির আলী সুন্নাত উৎসাহিত করেছেন যে যারা একান্তই ব্যবহার করে তো তাদের আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে টাইম নির্ধারণ করে ব্যবহার করা। দাওয়াত ইসলামের বিভিন্ন অ্যাপস রয়েছে, দাওয়াত ইসলামের বিভিন্ন পেজ রয়েছে, সেখানে বিভিন্ন বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো যে টপিকগুলো নিয়ে যদি আলোচনা হয়, পর্যালোচনা হয় এবং দেখে, এবং দাওয়াত ইসলামের মাদানী কার্টুনও রয়েছে, সেটার মধ্যে ছোটদের শিক্ষণীয় বিষয় রয়েছে, আর যারা স্টাডি করতে যায় ধর্মীয় লাইনে তাদের জন্য কোরআন
ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net এর মধ্যে তো হাজার হাজার কন্টেন্ট।
এভাবে যদি কিছুটা সময় যদি সেটার মধ্যে ব্যবহার করে, যারা নিয়মিত ব্যবহার করছে তাদের জন্য, আর শুধুমাত্র এটা করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত না। আমি আসলে প্রায় বলেন এটা,
যারা স্মার্টফোন ইউজ করছেন না অথবা ইউজ করছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই, তাদের উচিত এ থেকে বিরত থাকাই।
এটার জন্য নেওয়া প্রয়োজন, অন্য মাধ্যমে যেভাবে আছে সেটা থেকে জ্ঞান অর্জন করা।
কারণ কারো অফিসিয়াল কাজে অথবা অন্য কোনো কাজে তার নেট ব্যবহার করা লাগছে, সে সোশ্যাল মিডিয়াতে রয়েছে। তো সেক্ষেত্রে দাওয়াত ইসলামের কিছু পেজ রয়েছে, যেমন দাওয়াত ইসলামী বাংলাদেশ নামে পেজ রয়েছে, এটাকে ফলো করে আপনারা লাইক করে ফলো করে এর মধ্যে যে কন্টেন্ট গুলো দেয়া হয়, বিভিন্ন হাদিসে পাক দেয়া হয়, মনীষীদের বাণী গুলো দেয়া হয়, সেগুলোর প্রতি আমরা ধাবিত হতে পারি। পাশাপাশি কিছু আপনার পাবলিক সার্ভিস মেসেজ দেয়া হয়, সেগুলো আমরা শুনে জ্ঞান অর্জন করতে পারি, এবং এগুলো লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে এগুলোকে সামনের দিকে বাড়িয়ে দেয়া, সামনের দিকে দিয়ে দেয়া, অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করা, তাহলে একত্রে সওয়াবের নিয়ত হলে ইনশাআল্লাহ তারা নেকিও আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তারা।
সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন আকর্ষণ কিভাবে বাড়ে, বিভিন্ন ধরনের অনর্থক বিষয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলকাম হয়েছে কারা? মুমিনগণ। এখন মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
দিয়েছেন,
বর্ণনা করেছেন। তো তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, মুমিন যারা হবে তাদের যে বৈশিষ্ট্য, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য এমন রয়েছে যে তারা নম্রতা অবলম্বনকারী হবে, তারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করবে না, তারা নামাজের দিকে মনোযোগী হবে, তারা নিয়মিত যাকাত প্রদান করবে, তারা তাদের লজ্জার স্থানকে হেফাজত করবে, ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে একটা বিষয় রয়েছে যে অনর্থক কথার দিকে দৃষ্টিপাত না করা। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা দেখি যে আমাদের সে আকর্ষণটা বৃদ্ধি পেয়েছে এই আয়াতে কারিমা, এই যে কোরআনের বিষয়বস্তু, একটা আমল না করার কারণে, যেখানে বলা হয়েছে অনর্থক কথার দিকে দৃষ্টিপাত না করা। আমরা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ক্লিপ তৈরি করা হয় বিভিন্ন মাধ্যমে, তো এটার মধ্যে যদি চিন্তা করে যে এটা দেখার নিয়ত কি, তো নিয়তের মধ্যে আমরা দেখবো যে এর মধ্যে কোনো সওয়াবের নিয়ত করা যায় না, আল্লাহ সন্তুষ্টির নিয়ত করা যায় না, তারপরে জিনিসটা অনর্থক। এই যে অনর্থক কিছু কথাবার্তা, অনর্থক কিছু কাজ, অনর্থক কিছু বিষয় রয়েছে,
ব্ল্যাকমেইল করা,
জি, তো সেগুলোর মধ্যে আমাদের মন মানসিকতা স্থির হয়ে যাচ্ছে। আর যখন স্থির হয়ে যায়, তা আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা ইস্তেকামতের বিষয়ে পড়লাম যে স্থায়িত্বের সাথে নেকির কাজ করা, তো সেই জিনিসটা তো আমাদের জন্য খুব কষ্টকর। কিন্তু দেখা যায় যে গুনাহের কাজে যদি কেউ কদম বাড়ায়, তো নফস শয়তান তাকে আরো বেশি উৎসাহিত করে সেটিকে ধাবিত করে, তখন সে নিয়মিত গুনাহ করতে থাকে। তো এক পর্যায়ে তখন তাকে যদি কেউ বাধাও দেয়, বিরত রাখে, সে সেটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তো সেটা থেকে ফিরে আসতে তার খুব কষ্ট অনুভব হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যখন যেটার মধ্যে আল্লাহ তাআলা নারাজি রয়েছে, অসন্তুষ্টি রয়েছে, সেটা যতই কষ্ট হোক না কেন সেটা থেকে ফিরে আসতেই হবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করা থেকে বেঁচে থাকতে বলেছেন। তা আমরা যদি সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো রয়েছে, যে বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে একজনের কথা আরেকজন নকল করছে, তো কেউ ছেলে সাজছে, কেউ মেয়ে সাজছে, ইত্যাদি বিভিন্ন কারণে যে গুনাহ হচ্ছে, বা যদি এটার মধ্যে গুনাহ না থাকে সেটা অনর্থক কাজ হচ্ছে, তা আমাদের উচিত সেটা থেকে বেঁচে থাকা। আর এই যে মুমিনদের বৈশিষ্ট্য প্রায় শুনলাম, তো সেই বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। আর যখন আমরা এই বৈশিষ্ট্য বাস্তবায়ন করব, তখন কি প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে সূরা মুমিনুন এর 11 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যারা ফিরদাউসের উত্তরাধিকার পাবে তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে।
সুবহানাল্লাহ।
তো যদি আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলি নিজের জীবনে বাস্তবায়ন করি, বাস্তবায়ন করার পরে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন আমাদের জন্য সহজ হবে,
আমরা আসব ইনশাআল্লাহ,
আমাদের জন্য ফেরদাউসে স্থায়ীভাবে থাকা
সম্ভব হয়ে যাবে। আমরা আরো ইনশাআল্লাহ এই ব্যাপারে শুনব। কিছু কল আমরা রয়েছে, কিছু কল আমরা নিয়ে নিই। জি,
বলতেছিলাম নগর থেকে, মাশাআল্লাহ ঈদ মুহিতমতের বাণী অনুষ্ঠানটিও খুব সুন্দর হচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছি প্রতিনিয়ত। এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করুক এবং অনেক দূরে যাওয়ার তৌফিক দান করুক, এই দোয়া রইল।
আমিন আমিন। নিজেও দেখুন, অপরকে দেখে উৎসাহিত করুন। আপনার কলের জন্য, আপনার উৎসাহিত আমাদেরকে করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তাআলা যথাযথ খায়ের দান করুক। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মাসুদ, ঢাকা থেকে বলছি।
নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। জি, নেক্সট।
আমার নাম মোহাম্মদ তুহিন মিয়া, আমি ঢাকা খিলগাঁও শান্তিপুর থেকে বলছি। আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি অনেক ভালো হচ্ছে। এই অনুষ্ঠান থেকে আমরা ইলম ও হিকমতের সম্পর্কে শুনি এবং অনেক কিছু শিখতে পারছি। আমাদের মধ্যে অনেকেই আছে উর্দু বুঝে না, তো মাদানী মুজাক্কারা বাংলা হওয়ার কারণে মাদানী চ্যানেলকে অশেষ ধন্যবাদ। মাদানী চ্যানেল এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছে বলে আমরা অনেক উপকৃত হচ্ছি। মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা বরকত দান করুক।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসলে মাদানী মুজাকারার এটা তো বাংলা না, সারাংশ আমরা কিছুটা হলেও বয়ান করার চেষ্টা করি। পুরো সেই 3 ঘন্টা 3.5 ঘন্টার মাদানী মুজাকারা আমরা এতটুকু সময়ের মধ্যে, জজবা তার যে বয়ান,
বাইরের যারা আছে,
জি,
যারা ফরেনার তারা অনেক সময় ইংরেজি ভাষা থাকে, থাকে মাতৃভাষা, ইংরেজিতে কথা বলে। তো আমির আলী সুন্নাত বয়ানের মাঝে কিছু কিছু ইংরেজি ব্যবহার করেন এবং তিনি বলেন তার যে চিন্তাধারা, যে অনেক সময় পুরো একটা বাক্যের মধ্যে যদি একটা শব্দ বলে দেওয়া হয় সেই শব্দটা এসে পুরো বাক্যটা বুঝে আসে, সেন্টেন্সটা বুঝে আসে। তো আমির আলী সুন্নাত সেই কাজটা করেন। তো সেই আমির আলী সুন্নাতের চিন্তাধারার কারণে এই অনুষ্ঠান, যে আমির আলী সুন্নাত যে টপিক যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা যদি এখানে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করে জি, এবং আমাদের দেশীয় প্রেক্ষাপটে মুসলমানদের সামাজিক রাষ্ট্রীয় অবস্থার প্রেক্ষাপটে সেই জিনিসটাকে উপস্থাপন করলে তো আমির আলী সুন্নাতের সেই পয়গামটাকে আলহামদুলিল্লাহ বোঝা সহজ হয়ে যায়। যে বিষয়ে বলছিলাম সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো, তো এখন দেখতে হবে দাওয়াতি ইসলামী, একটা প্রশ্ন আসতে পারে যে দাওয়াতি ইসলামী সোশ্যাল মিডিয়ার মধ্যে তো অনেক ক্লিপ দিয়ে থাকেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা ইত্যাদির মধ্যে, তো দাওয়াতে ইসলামের মধ্যে এগুলো দেয়া, শুধু এগুলোর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা, ব্যবহার করতে যাওয়া বা এগুলোর জন্য নিজেকে স্মার্টফোন অবশ্যই নিতেই হবে বা এই কাজের জন্য, তো এই কাজের জন্য নেয়াটা কেমন? যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকি উপার্জন, নেকি অর্জন করা, এটা অনেকটাই বিদ্যুৎ চমকের মতো, যেমন কিছু সময় থাকে এর প্রভাব, আবার দেখা যায় যখন আমি একটু চেঞ্জ করলাম নিজেকে, একটু সরে গেলাম, তো একটু সরে গেলে দেখা যায় আবার অনেক সময় অন্য ক্লিপ এসে অন্য কারণে গুনাহের মধ্যে জড়িত হতে হচ্ছে। তো এই জন্য যে বিষয়টা, যদি কেউ চায় যে আমি নেকি উপার্জন করব, নেকি অর্জন করব, তার উচিত কোরআনুল কারীমকে ধরা।
আচ্ছা,
প্রত্যক্ষ হবে চুমু দেয়া, দেখা, ধরা, পড়া এবং বোঝা, নিজের জীবনে বাস্তবায়ন করা, তার উচিত হাদিসে কারিমা ধরা, দেখে পড়া, তার উচিত যে ফিকহি মাসআলা রয়েছে, নির্ভরযোগ্য বাংলা কিতাবগুলো রয়েছে যেটা বোঝা
যায়
সেগুলো অধ্যয়ন করা, মাকতাবাতুল মদিনার মধ্যে অসংখ্য কিতাব রয়েছে যেটা এক একটা বিষয় নিয়ে সংশোধনমূলক এক একটা বয়ান রয়েছে সেগুলো পড়তে থাকা। তো এগুলোর জন্য সোশ্যাল মিডিয়া ধাবিত না হওয়া। এখন যদি বলে আমি দাওয়াত ইসলামী তো এই হয়ে থাকে, তো দাওয়াতি ইসলামীতে দিয়েছে এই জন্য যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন অভ্যস্ত হয়েছে বা তার চাকরিগত কারণে বা বিভিন্ন কারণে তাকে সেখানে 100% থাকতেই হচ্ছে, তো তারা যাতে অন্তত পক্ষে সেখানে কিছু শিখতে পারে দাওয়াত ইসলামে। অন্যথায় আপনি মাদানী চ্যানেল দেখেন নিয়মিত, মাদানী চ্যানেল একটা মিডিয়া, তো ইলেকট্রনিক মোবাইল লিগ, আপনি মাদানী চ্যানেল নিয়মিত দেখেন, আপনাকে ইউটিউব দেখতে কে বলেছে, ফেসবুক দেখতে কে বলেছে, এটা মাদানী দাওয়াত ইসলাম যে কাজ রয়েছে সেটা কাজের মধ্যে একটি এই কাজ নয় যে ফেসবুক দেখেছেন কিনা, ইউটিউব দেখেছেন কিনা, বরং মাদানী চ্যানেল যদি দেখতে থাকেন, আপনি যদি মিডিয়ার মাধ্যমে নেকি অর্জন করার ইচ্ছে হয় মাদানী চ্যানেল দেখতে থাকুন।
তারপরেও আমিরে সুন্নাত এবং দাওয়াত ইসলামের যে পয়গাম, পয়গাম মানে দাওয়াত ইসলামের যে পয়গাম, দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে পয়গাম, সেটা হচ্ছে কেউ যদি ঘরের মধ্যে টিভি নেই, টেলিভিশন নেই, সে জন্য টেলিভিশন না আনে,
মাদানী চ্যানেলের বাহানায় চলে আসলো,
এখন দেখা শুরু হয়ে গেল, ঠিক না? আর যদি চ্যানেল আপনার ঘরে টিভি রয়েছে, তাহলে মাদানী চ্যানেল শুধু দেখেন। আর শুধু দেখার জন্য একটা ব্যবস্থা আমিরে সুন্নাত বলেছেন যে পার্সোনাল ডিশ লাগিয়ে নেয়া, যাতে অন্য কোনো চ্যানেল না আসে, শুধু মাদানী চ্যানেলে আসে, তাহলে দেখা যাবে যে একটু টাকা খরচ বেশি হবে কিন্তু গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে যারা, আমি আগে বলেছি কথা সারমর্ম এটাই, যারা সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি না, যারা ফেসবুক, ইউটিউব, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা এগুলো ইউজ করি না, হ্যাঁ, আমরা যারা ইউজ করি না তারা এর মধ্যে না আসি, আমরা তারা এর মধ্যে না আসি, যারা ইউজ করে থাকি, যাদের মধ্যে স্মার্টফোন রয়েছে, তারা বিশেষ করে দাওয়াত ইসলামের যে পেজেস গুলো, যার মধ্যে ইসলামিক কন্টেন্ট গুলো দেওয়া হয়, ভিডিও দেওয়া হয়, বিভিন্ন শিক্ষণীয় মাদানী ফুল 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের জন্য দেওয়া হয়, এগুলো আমরা দেখি, এগুলো শিখি, এগুলো ফরওয়ার্ড করি, এগুলো শেয়ার করি, ইনশাআল্লাহ তাআলা নেকির দাওয়াতও হবে, নেকির প্রচারও হবে, সওয়াবও হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার এমন কোনো কিছু ভাইরাল করে দিলেন, আপনি লাইক করলেন, শেয়ার করলেন, যেটা ইসলাম সম্মত না, যেটা কাউকে ব্ল্যাকমেইল করার জন্য হোক, যেটা সোশ্যাল মিডিয়া আপনি দেখলেন, আগে বাড়িয়ে দিলেন, আগে ফরওয়ার্ড করে দিলেন, শেয়ার করে দিলেন, তখন আপনার শেয়ারে যতগুলো মানুষ দেখলো, যতগুলো মানুষ এই গুনাহের মধ্যে লিপ্ত হলো, এই গুনাহগুলো তো আপনার নামায় আমলে আল্লাহ তাআলা দিবে। তো সেক্ষেত্রে এই গুনাহের কাজ করা থেকে আমরা গুনাহে জারিয়া হয়ে গেল। আপনি একে গুনাহের কাজকে আপনি লাইক করলেন, গুনাহের কাজকে আপনি শেয়ার করলেন, গুনাহের কাজকে আপনি কমেন্ট করলেন, তো আপনি গুনাহের কাজকে আগে দিয়ে দিলেন। সেজন্য এই কাজগুলো করা থেকে আমি বিরত থেকে দাওয়াত ইসলামী যে সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন পেজেস থেকে যে কন্টেন্ট গুলো দেওয়া হয় ইসলামিক কন্টেন্ট, সেগুলো আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, ফরওয়ার্ড করতে পারি এবং এগুলো দেখতেও পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। পরিশেষে আমরা আবার একটু সর্ববিষয় নিয়ে মনোরমের কাছে যাব, যে কোন বিষয়ে যে ইস্তেকামাত ছিল আমাদের, তারপরে সোশ্যাল মিডিয়া ছিল। আর একটা জিনিস যদি আমরা একটু সংক্ষিপ্ত টাচ দিই, যেটা আমি সুরত মদিনার মধ্যে বলেছিলেন, বাইরের খাবারের ব্যাপারে।
বাইরের খাবারটা বিষয়টা আমি সুরত বলেছেন কিছুটা এমন, যে বাইরের খাবারে দেখা যায় যে মশলা, তারপরে বিভিন্ন যে উপকরণ মিশ্রণ করা হয়, মেশানো হয়, তো এটা প্রপার ভাবে মেশানো হয় না সঠিকভাবে বা গুণগত মান ঠিক থাকে। তো সেই বিষয়টা খাবারের মধ্যে না দেওয়ার কারণে দেখা যায় খাবারের মান নষ্ট হয়ে যায়। তো আমরা অনেক সময় বিভিন্ন আগ্রহের কারণে বা বিভিন্ন কোথাও যাওয়ার কারণে বিভিন্ন খাবার খেয়ে নেই, তো খাবার খেয়ে নিয়ে তাৎক্ষণিক তো অনেক তৃপ্তি অর্জিত হয়, কিন্তু দেখা যায় যে এগুলির মাধ্যমে আমাদের পাকস্থলী খারাপ হয়ে যায়,
খারাপ হয়ে যায়
আমাদের পেটের বিভিন্ন প্রবলেম দেখা যায়, তো স্বাস্থ্য জন্য ক্ষতিকর হয়ে যায় এবং আমাদের নিয়মিত যে কার্যক্রম সেখানে ব্যাঘাত ঘটে,
পেট খারাপ হলে শরীর সমস্ত শরীর খারাপ হয়ে যাবে।
সেই জন্য আমি রচনা বলছি যে আমাদের যতটুকু সম্ভব
এড়িয়ে চলা,
বাইরের খাবার থেকে বেঁচে থাকা। তো এই জন্য আমাদের উচিত যে বাইরের খাবার থেকে বেঁচে থাকা। আর আমিনুল সুন্নাত অনেক আগে একটি মাদানী মুজাহিদা খুব চমৎকার বলেছিলেন, যে চিন্তার বিষয় আমাদের জন্য যে এখন দেখা যায় যে আমাদের যে হোটেলগুলো রয়েছে, রেস্টুরেন্ট ইত্যাদি, সেগুলোর মধ্যে যত মজাদার খাবার রয়েছে, যে সুস্বাদু খাবার রয়েছে, সেই খাবারগুলো প্রায় গেটের সামনে ডিসপ্লের মধ্যে রাখা হয়, সাজিয়ে রাখা হয়। আর এই ঘ্রাণটা যখন ছড়ায় তখন মানুষের আকর্ষণটা চলে যায় সেই খাবারের মধ্যে। আচ্ছা, তো এখানে দেখা যায় যে এই খাবারের মধ্যে রাস্তা রাস্তাঘাটের ধুলাবালি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পড়ে। তারপরে আরেকটা যে বিষয় আমির চন্দ্র বলেছেন, যে অনেক গরিব এতিম অসহায় ছেলে দৃষ্টি সে খাবারের উপর
পড়ে,
তো সে খাবারের মধ্যে সে তার তো সে সামর্থ্য নেই খাবার খাওয়া,
খাবার খাওয়ার সামর্থ্য নেই,
তো তার একটা হাহাকার চলে আসে,
চলে আসে
তার অন্তর একটা আহ শব্দ বের হয়,
যে আমিও যদি খেতে পারতাম,
তার সেই খাবারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। কিন্তু তো সেই খাবার তারা খেতে পারে না, তো তাদের আফসোস থেকে যায়। সেই এতিম, সেই অসহায়দের সেই যে হাহাকার বা তাদের যে একটা আকর্ষণ বা তাদের যে ইচ্ছাটা পূরণ হলো না, তো তাদের সেই কারণে খাবারের মধ্যে তাদের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। তো এই জন্য যে বিষয় যে আমাদের উচিত যে এই খাবার থেকে বেঁচে থাকা, আর যেহেতু বরকত শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই খাবারটা যদি আমরা বাসার মধ্যে ব্যবস্থা করি। এখন আধুনিকতার যুগ, এর মধ্যে প্রযুক্তির অনেক বিষয় জিনিস আবিষ্কার হয়ে আমাদের জন্য সহজ হয়েছে, যে সকল জিনিস হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে অনেক দাম দিয়ে খেতে হয়, সেই বিষয়গুলো এখন ঘরের মধ্যেও খুব সুন্দর এবং মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সম্ভব হয়।
অনেকের কষ্টসাধ্য, অনেকের তো বাইরে থাকে সবসময়, সফর অবস্থা থাকে, তখন তো খেতেই হয়, তখন কিছু তো করার নেই, কিন্তু বুজুর্গানে দিন আমাদেরকে বাইরের খাবার খাওয়া থেকে তিরস্কার করেছেন, নিষেধ করেছেন যে বাইরের খাবার খেলে পরহেজগারিতা,
তাকওয়া অর্জনের সমস্যা হয়,
আপনার বাধাগ্রস্ততা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবো। বুজুর্গান দিনের জীবনের মধ্যে পাওয়া যায় তারা শুকনো রুটি ব্যাগে রাখতেন, এগুলো খেতেন, তারপর বাইরের খাবার খেতেন না।
এখনো দেখা যায় অনেক জায়গার মধ্যে যারা সচেতন, তারা তার খাবারটা টিফিন বক্সের মধ্যে বা ব্যাগের মধ্যে নিয়ে নেয় এবং সেটা তারা রাস্তায় বা কোথাও খেয়ে নেয়। আর এটা থেকে আমাদের এটা বোঝা কখনো উচিত না যে খাবারটা নাজায়েজ বা হারাম, এমন নয়, জায়েজ রয়েছে, কিন্তু বিষয়টা হলো যে এই খাবার থেকে বেঁচে থাকা উচিত, কারণ পূর্বে কারণগুলো বলা হলো।
জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের সুস্বাস্থ্য নসিব করুক, যাতে করে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা আমাদের ইস্তেকামাত হয়, আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে ইস্তেকামাত হয়, ধীরতা যাতে অবলম্বন হয়, গুনাহ থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, তওবার মধ্যে আমরা যে অটল থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারো মাদানী মুজাকারা সম্পর্কিত আলোচনা আমরা আবারও করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।